আমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 3 জানুয়ারি, 19 পৌষ এবং ফার্সি 13 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে, ইরানে সন্ত্রাস বিরোধী শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সুলেমানির দ্বিতীয় শাহাদত বার্ষিকী সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া আগামী মার্চ এপ্রিলে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর যে আশঙ্কা প্রকাশ করছে, সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে জেনারেল কাসেম সুলেমানির শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। প্রান্তিক আয়োজন রয়েছে, নিয়মিত পরিবেশনা, কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার সোলাইমানির স্মরণে ইরাক জুড়ে পদযাত্রা অনুষ্ঠিত, বাগদাদে ভাষণ দিলেন জয়নাব সোলাইমানি। জেনারেল কাসেম সোলাইমানি সামরিক বাহিনী ও কূটনীতির মধ্যে চমৎকার সমন্বয় সাধন করেছিলেন, কুদস ফোর্সের নতুন কমান্ডারের মন্তব্য। বাংলাদেশের সুগন্ধা নদীতে এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, এখনও নিখোঁজ ব্যক্তিদের বাড়িতে শোকের আহাজারি। এবং ভারতের পশ্চিমবঙ্গে সরকারের গাফিলতির কারণে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে বলে বিজেপির অভিযোগ নাকচ করল তৃণমূল। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, তার বাহিনীর সাবেক কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি সামরিক বাহিনী ও কূটনীতির মধ্যে চমৎকার সমন্বয় সাধন করেছিলেন, আর তার সম্ভব হয়েছিল দেশের সর্বোচ্চ নেতার প্রতি তার আনুগত্যের কারণে। তিনি রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক স্টাডিজ কেন্দ্রে জেনারেল সোলাইমানির শাহাদাতের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এই মন্তব্য করেন। কায়ানি বলেন, শহীদ জেনারেলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তিনি সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যকে নিজের যোগ্যতা বিকাশের মাধ্যম মনে করতেন। আমরাও যদি জেনারেল সোলাইমানির পদাঙ্ক অনুসরণ করতে চাই, তাহলে নেতার আনুগত্যকে শিরোধার্য বলে মনে করতে হবে। কুদস ফোর্সের কমান্ডার বলেন, শহীদ সোলাইমানি জীবনের প্রতিটি ক্ষেত্রে সবার চেয়ে অগ্রগামী ছিলেন এবং এই কারণে সেনাবাহিনী ও কূটনীতির মধ্যে সমন্বয় করতে তার জুড়ি ছিল না। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মোহান্দিসকে পরম শ্রদ্ধায় স্মরণ করছেন ইরাকের জনগণ। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের এই দুই বীর কমান্ডারের শাহাদাতের দ্বিতীয় বার্ষিকীতে গতকাল ইরাক জুড়ে পদযাত্রা এবং সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে 2 কমান্ডারকে হত্যা করে। ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে লোকজন রাজধানী বাগদাদে আসেন। এরপর তারা একযোগে কাসেম সোলাইমানের হত্যাকাণ্ডের স্থলে যান। সেখানে তারা একটি স্মরণসভায় যোগ দেন। এর আগে শনিবারও জেনারেল সোলাইমানি এবং আবু মাহাদির স্মরণে বাগদাদে বিশাল সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন 10 লাখ মানুষ। স্মরণসভা থেকে সম্মিলিত কণ্ঠে দাবি জানানো হয় যে ইরাক থেকে সমস্ত মার্কিন সেনা বহিষ্কার করতে হবে। এদিকে বাগদাদের ওই স্মরণসভায় যোগ দিয়ে জেনারেল কাসিম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি বলেছেন, ইরাক থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হলে তার পিতাকে হারানোর বেদনা আনন্দে রূপান্তরিত হবে। জয়নাব আরও বলেন, জেনারেল সোলাইমানি ও শহীদ আল মুহান্দিসের রক্তের প্রতিশোধ নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, জেনারেল সোলাইমানি অন্তরের অন্তঃস্থল থেকে ইরাককে ভালোবাসতেন এবং একটি শক্তিশালী ইরাক প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। অনুষ্ঠানে আবু মাহাদি আল মুহান্দিসের মেয়ে মিনারা জামাল আল মুহান্দিস আমেরিকা ও সৌদি সরকারের কাছ থেকে পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের আহ্বান জানান। বাগদাদ বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে হত্যার স্থানে আয়োজিত এই অনুষ্ঠানে লাখ লাখ ইরাকি নাগরিক অংশগ্রহণ করেন এবং সেখানে ইরান ও ইরাকের জাতীয় সঙ্গীত বাজানো হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত 23 ডিসেম্বর রাতের ওই মর্মান্তিক দুর্ঘটনায় এ পর্যন্ত 43 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ বা আহত হয়েছেন শতাধিক। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে মারা গেছেন। রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম মোহাম্মদ রাসেল, বয়স 38 বছর। তার শরীরের 40% পুড়ে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এর আগে রোববার বিকেলে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 8 বছরের শিশু তামিম হাসান। তার 5 বছরের বোন মাহিনুর ঢাকায় আসার পথেই মারা গিয়েছিল। তাদের মা জেসমিন আক্তার এখনও হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার সময় জেসমিন ছিলেন অন্তঃসত্ত্বা, গর্ভের সন্তানকেও তিনি হারিয়েছেন। উল্লেখ্য, গত 23 ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে চলন্ত অবস্থায় অভিযান 10 লঞ্চে আগুন লেগে যায়। অনেকে নদীতে লাফিয়ে প্রাণ বাঁচাতে পারলেও কেবিনে থাকা অধিকাংশ যাত্রী জীবন্ত দগ্ধ হন। এ দুর্ঘটনায় এ পর্যন্ত 43 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ বা আহত হয়েছেন শতাধিক, তাদের মধ্যে 12 জন এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ডক্টর আইয়ুব হোসেন। এদিকে লঞ্চ দুর্ঘটনার 10 দিন পার হলেও এখনও সন্ধান মেলেনি 31 জন নিখোঁজ যাত্রীর। তাদের বাড়িতে শোকের ছায়া, আহাজারি আর বিলাপে ভারী হয়ে রয়েছে পরিবেশ। এ ঘটনায় এ পর্যন্ত 3টি মামলা হয়েছে। লঞ্চের মালিক হামজাল শেখ ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। এছাড়া মাস্টার ইনচার্জ রিয়াজ শিকদার ও দ্বিতীয় মাস্টার খলিলুর রহমান, চালক মাসুম বিল্লা এবং আবুল কালাম আদালতে আত্মসমর্পণ করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার গতি বৃদ্ধি পেয়েছে। গত 6 দিনে 1,23,191টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। এদিকে পশ্চিমবঙ্গে সরকারের গাফিলতির কারণে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে বলে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ যে অভিযোগ করেছেন তার জবাব দিয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের গতি বৃদ্ধি পেয়েছে। গত 6 দিনে 1,23,191টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। এক পরিসংখ্যানে প্রকাশ, গত মঙ্গলবার থেকে আজ সোমবার পর্যন্ত 7 দিনের মধ্যে 431% বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। এই আবহে আগামী 15 জানুয়ারি পর্যন্ত রাজ্য সরকার বিভিন্ন বিধিনিষেধ কার্যকর করেছে। এদিকে সোমবার বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এমপি রাজ্যে করোনার কোনো নিয়ন্ত্রণ নেই বলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ এমপি বলেন, ইস্যুতে পাল্টা জবাবে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের এমপি শান্তনু সেন বলেন,
আমার মনে হয় মাননীয় দিলীপ বাবুর স্মৃতি লোপ পাচ্ছে। যদি সেটা না হতো তাহলে তিনি এই তুলনা টানার সাহস পেতেন না। কিছুদিন আগেই উত্তর প্রদেশে নদীতে মানুষের ডেড বডি, কোভিড ডেড বডি ভেসে দাঁড়াচ্ছে। উত্তর প্রদেশে নদীর ধারে গণচিতা চলছে, আজকে সারা পৃথিবীর মানুষ এটা দেখেছে। তারপরেও তিনি ভুল করে কি করে যে উত্তর প্রদেশের সাথে বাংলার তুলনা টানেন।
কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের পরেও পশ্চিমবঙ্গ সরকার কোভিড মোকাবেলায় যথেষ্ট তৎপর বলেও তৃণমূল এমপি শান্তনু সেন মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। 2021 সালের আগস্ট মাসে তালেবানের ক্ষমতা দখলের পর কাবুল বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার মূল পরিকল্পনাকারীকে তালেবান মুক্ত করে দিয়েছে বলে আমেরিকা যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে অন্তর্বর্তী তালেবান সরকার। তালেবানের মুখপাত্র বেলাল কারিমি এক বার্তায় বলেছেন, 2021 সালের 26 আগস্ট কাবুল বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীকে বাগরাম কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে যে দাবি করা হয়েছে তার কোনো ভিত্তি নেই এবং এই দাবির পক্ষে কেউ কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবে না। কারিমি বলেন, তালেবান আফগানিস্তানের শহরগুলোতে প্রবেশ করার আগে বহু কারাগারের তালা ভেঙে দায়ী সন্ত্রাসীরা বেরিয়ে গেছে, তারপরও এই গোষ্ঠীর সন্ত্রাসীদেরকে আবার আটক বা হত্যা করা হয়েছে। এর আগে একাধিক মার্কিন সেনা কর্মকর্তা অভিযোগ করেন, আফগানিস্তানের বাগরাম কারাগার থেকে কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার মূল হোতাকে ছেড়ে দিয়েছে তালেবান প্রশাসন, তবে এর পক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লা মোহাম্মদি বলেছেন, প্রেসিডেন্ট গনির দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি কিছুই জানতেন না। গত বছরের 15 আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের মুহূর্তে আশরাফ গনি দেশ ত্যাগ করেন এবং সেই ঘটনা সম্পর্কে এই প্রথম মুখ খুললেন গনির প্রতিরক্ষামন্ত্রী। তালেবানের হাতে কাবুলের পতনের 40 দিন আগে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন বিসমিল্লা মোহাম্মদি। তিনি রোববার কাবুল থেকে প্রকাশিত দৈনিক হাসতে সুবে প্রকাশিত এক নিবন্ধে গনি সরকারের পতনের কারণ এবং ওই সরকারের শেষ দিনগুলোর বর্ণনা দিয়েছেন। সাবেক আফগান কর্মকর্তারা ওই দিনগুলি সম্পর্কে ভিন্ন ভিন্ন বর্ণনা তুলে ধরেছেন। অতি সম্প্রতি পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তার সরকারের শেষ দিনগুলো সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন বিসমিল্লা মোহাম্মদি তার জবাব দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক কার্গো জাহাজ আটক করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত নৌবাহিনী। ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে আজ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আমিরাতের জাহাজটি ইয়েমেনের পানি সীমায় ঢুকে শত্রুতাপূর্ণ তৎপরতা চালানোর সময় এটিকে আটক করা হয়। জেনারেল ইয়াহিয়া জানান, জাহাজটি নানা রকম গোলাবারুদ ভর্তি ছিল এবং খুব শিগগিরই এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। এদিকে ইয়েমেনের পানি সীমায় ঢুকে সংযুক্ত আরব আমিরাতের জাহাজের শত্রুতাপূর্ণ তৎপরতার নিন্দা জানিয়েছেন আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুসালাম। তিনি বলেন, ইয়েমেনের সেনারা ও হুথি যোদ্ধারা সফল ও নজিরবিহীন অভিযান চালিয়ে আমিরাতের এই জাহাজ আটক করেছে। সৌদি জোটের বিরুদ্ধে এটি ইয়েমেনিদের বৈধ সরকার। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্র পীড়িত ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আরও পাঁচ বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এর মধ্যে রোববার সৌদি জোটের বিমান সানা প্রদেশের মাইন এলাকায় হামলা চালালে তিনজন নিহত হয়। এছাড়া দক্ষিণ মধ্যাঞ্চলীয় সাবুয়া প্রদেশের বিহান এলাকার একটি গ্যাস স্টেশনে সৌদি জোটের বিমান হামলায় বাকি দুজন নিহত হন। সৌদি জোটের বর্বরতা সম্পর্কে ইয়েমেনের ওয়াকফ সংস্থা জানিয়েছে, এই পর্যন্ত আরব জোট ইয়েমেনের শত শত মসজিদ ধ্বংস করেছে। সংস্থাটি বলছে, ইয়েমেনের প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংসের মধ্য দিয়ে ইয়েমেনের জনগণের প্রতি সৌদি জোটের প্রচণ্ড ঘৃণার বিষয়টি পরিষ্কার হয়। সৌদি নেতৃত্বাধীন এই আগ্রাসী ও বলদর্পী শক্তির বর্বরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ইয়েমেনের ওয়াকফ সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে সামরিক অভিযান চালায় তাহলে আমেরিকা চূড়ান্ত জবাব দেবে। রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোন সংলাপে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাইডেন। হোয়াইট হাউসের মুখপাত্র জেনসাকি এক বিবৃতিতে জো বাইডেনের এই প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন। তিনি বলেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ডায়ালগের মাধ্যমে সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন দিয়েছেন মার্কিন মিত্রদেশের নেতারা। গতকালের টেলিফোন সংলাপে বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টকে ওয়াশিংটনের সমর্থনের কথা নিশ্চিত করে বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতি আমেরিকার প্রতিশ্রুতি বহাল রয়েছে। মার্কিন সরকারের নিশ্চিত সমর্থনের প্রশংসা করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, জো বাইডেনের সঙ্গে এই টেলিফোন আলাপের মধ্য দিয়েই দুই দেশের বিশেষ সম্পর্কের কথা প্রমাণ হয়েছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্সে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র কোচ ব্রিগেডের সাবেক প্রধান জেনারেল কাসেম সুলাইমানের দ্বিতীয় শাহাদত বার্ষিকী। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
আজ ইরানের সন্ত্রাসবিরোধী শীর্ষ কমান্ডার এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কোচ ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সুলাইমানির দ্বিতীয় শাহাদত বার্ষিকী। 2020 সালের 3 জানুয়ারি তিনি মার্কিন সেনাদের ড্রোন হামলায় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে শহীদ হয়েছিলেন। তিনি ছাড়াও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদার শাবির উপপ্রধান আবু মাহাদি আল মোহান্দেস ও তার সহযোগীরা ঘটনাস্থলেই শহীদ হন। ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা ভেবেছিলেন, মধ্যপ্রাচ্যে প্রতিরোধ যোদ্ধাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ডারকে হত্যার মাধ্যমে তাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া যাবে, কিন্তু গত 2 বছরের ঘটনাবলীতে শত্রুদের এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এমনকি তারা সোলাইমানের চিন্তা বিশ্বাস সম্পর্কেও ভুল ধারণা পোষণ করত। সোলাইমানের শাহাদাতে এটাই প্রমাণিত হয়েছে যে তিনি ছিলেন সমগ্র এই অঞ্চলে প্রতিরোধের মূল নায়ক এবং দখলদার ইসরায়েল ও সাম্রাজ্যবাদ বিরোধী চেতনার প্রতীক। এ কারণে সোলাইমানির শাহাদাতের পরও এ অঞ্চলে ইসরায়েল ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন তো থামেনি, বরং ওই হত্যাকাণ্ডের মাত্র দুই দিন পর ইরাকের পার্লামেন্টে সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে সর্বসম্মতিক্রমে আইন পাশ হয়। এছাড়া ইরাকের রাজধানী বাগদাদের লাখ লাখ মানুষ মার্কিন বিরোধী বিক্ষোভে অংশ নেয়। এমনকি ইরাকে মার্কিন সেনাদের সঙ্গে প্রতিরোধ সংগঠনের যোদ্ধাদের সংঘর্ষ নিয়মিত ঘটনায় পরিণত হয়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে জেনারেল সোলাইমানি শহীদ হওয়ার পাঁচ মাসের মাথায় মার্কিন কর্মকর্তারা ইরাকে তাদের সেনা উপস্থিতির ব্যাপারে ইরাক সরকারের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয় এবং নতুন করে চুক্তিতে পৌঁছে। ধারণা করা হচ্ছে, আফগানিস্তান যুদ্ধে পরাজয় মেনে নিয়ে যুক্তরাষ্ট্র সেদেশ থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। খুব শিগগিরই ইরাক থেকেও তারা পুরোপুরি সেনা প্রত্যাহার করতে বাধ্য হবে। জেনারেল সোলাইমানি ও আবু মাহদি আল মহান্দেসের শাহাদাতের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইরাকের হাশদাশাবি সংগঠনের প্রধান ফালাহ আল ফায়াজ বলেছেন, এই ঘটনায় আমেরিকার কোনো সেনাই আর ইরাকে থাকতে পারবে না। পর্যবেক্ষকরা বলছেন, জীবিত সোলাইমানির চেয়ে মৃত সোলাইমানি আমেরিকা ও ইসরায়েলের জন্য আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠায় শত্রুরা চিন্তিত হয়ে পড়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের বারে বাংলাদেশ প্রসঙ্গ। আগামী মার্চ এপ্রিলে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম। এ সম্পর্কে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আগামী মার্চ এপ্রিলে বাংলাদেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এই আশঙ্কা থেকে এ মাসের মধ্যেই হাসপাতালগুলোকে পুরোপুরি প্রস্তুত করার লক্ষ্য নিয়ে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার দুপুরে হেলথ রিপোর্টার্স ফোরামের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম এসব কথা বলেন। তিনি বলেন, এ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে আসছে মার্চ এপ্রিলে সংক্রমণ আবার বাড়তে পারে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, আগামী দু মাসে যত বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা যাবে তত বেশি মৃত্যু ঝুঁকি কমে আসবে আর হাসপাতালের উপরেও চাপ কমে আসবে।
যেভাবে আমরা দেখছি তাতে মনে হচ্ছে আগামী মার্চ পর্যন্ত, অর্থাৎ আমাদের হাতে জানুয়ারি ফেব্রুয়ারি, এই দুই মাসে এই ব্যাপ্তিটা আরো বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।
এই দুই তিন মাসে আমরা যত টিকার কাভারেজ বাড়াবো, যত সুরক্ষা বাড়াবো, আমাদের ঝুঁকিটা তাতে কমে আসবে এবং আমাদের মানে ধরেন হাসপাতালে ভর্তি বলেন বা মৃত্যু বলেন সেটাও আনুপাতিক হারে।
করোনা বিষয়ক সেবা প্রস্তুতি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে 10 সজ্জার নিবিড় পরিচর্যা কেন্দ্র বা ICU প্রস্তুত রাখার লক্ষ্য রয়েছে। এছাড়া প্রতিটি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন পরিপূর্ণভাবে স্থাপন করা হবে আর জানুয়ারির মধ্যেই এসব কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, যারা বিভিন্ন ধরনের কোমরবিডিটিতে ভুগছেন তারা 60 বছরের চেয়ে কম বয়সী হলেও বুস্টার ডোজ পাবেন। এদিকে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে করোনা সংক্রমণের 52তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহ 27 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত নতুন করে সংক্রমণ বেড়েছে 48.1%। একই সঙ্গে মৃত্যুও বেড়েছে 41.7%। আজ সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 27 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত দেশে 132,807 নমুনা পরীক্ষায় 3,213 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ সময় মৃত্যুবরণ করেছে 17 জন। এদিকে দেশে গত 24 ঘন্টায় করোনায় 4 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 674 জন আর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 3.37%। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কোচ ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সুলাইমানির শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
চিরঞ্জীব কাসেম সুলাইমানি,
মহাবীর শহীদ কাসেম সুলাইমানির দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। এ উপলক্ষে আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন। তিন জানুয়ারি মহাবীর শহীদ কাসেম সুলাইমানির দ্বিতীয় শাহাদত বার্ষিকী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ব্রিগেডের সাবেক কমান্ডার শহীদ কাসেম সুলাইমানি মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ হওয়ার আগেই বেশ কয়েক বছর ধরে বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম ও মিডিয়ায় আলোচিত ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন। মূলত তার নেতৃত্বে পশ্চিমা মদতপুষ্ট ISIL বা দায়েশের মতো তাকফিরি বা ধর্মান্ধ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরোধী বহুজাতিক জিহাদে অকল্পনীয় সাফল্য লাভই ছিল এর কারণ। সামরিক বিশেষজ্ঞরা বলতেন, লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি ও রণকৌশলী। শাহাদাত লাভের পর সুলাইমানি হয়ে ওঠেন বিশ্বের মুক্তিকামী জাতি, জনগণ ও নেতৃবৃন্দের কাছে শীর্ষস্থানীয় প্রধান প্রিয় ব্যক্তিত্ব বা চোখের মণি। এর একটা বড় কারণ হল বিশ্বের প্রধান সাম্রাজ্যবাদী তাগুতি ও শয়তান শক্তি মার্কিন সরকারের এক বেআইনি, চরম অন্যায্য, কাপুরুষোচিত ও নির্লজ্জ হামলায় শহীদ হন এই বিপ্লবী ইরানি সমরবীর।
ইরানের ও পশ্চিম এশিয়ার ইসলামিক প্রতিরোধ আন্দোলনগুলোর ঘরোয়া পরিসরে তাকে বলা হতো এযুগের মালিক আশতার। মালিক আশতার ছিলেন আমিরুল মোমিনিন হজরত আলী আল ইসলামের প্রধান সেনাপতি ও অন্যতম গভর্নর এবং অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয় ব্যক্তিত্ব। দক্ষতা ও খোদাফিরুতা ছাড়াও হজরত আলীর প্রতি তাঁর অসাধারণ আনুগত্য ছিল প্রবাদতুল্য। অন্যদিকে বিশ্বের অনেক বড় বড় বিশেষজ্ঞ ও লেখক সুলাইমানিকে তুলনা করেছেন সাম্রাজ্যবাদ বিরোধী শ্রেষ্ঠ সমরনায়কদের সঙ্গে। ইরাকের প্রধানমন্ত্রী আদেল আল মাহাদির রাষ্ট্রীয় মেহমান হিসেবে ইরাক সফরের সময় 2020 সালের 3 জানুয়ারি ভোর রাতের দিকে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোনের বোমা হামলায় শহীদ হন জেনারেল সুলাইমানি। ওই একই হামলায় শহীদ হন ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশাবি বা পপুলার মোবাইলাইজেশন ইউনিটের উপপ্রধান আবু মাহাদি আল মোহান্দেস। কয়েকজন ইরানি ও ইরাকি সেনা কর্মকর্তাও শহীদ হন সন্ত্রাসী মার্কিন হামলায়।
ইরাক ও ইরানের সর্বস্তরের কোটি কোটি মানুষ সন্ত্রাস বিরোধী যুদ্ধের এই দুই জনপ্রিয় কমান্ডারের প্রতি শ্রদ্ধা দেখাতে, শোক প্রকাশ করতে এবং মার্কিন বিরোধী গণবিক্ষোভে অংশ নিতে রাজপথগুলোতে নেমে আসেন। কেবল ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লেবানন নয়, বিশ্বের অন্য অনেক অঞ্চলেরও কোটি কোটি মানুষ অশ্রুসিক্ত নয়নে স্মরণ করেছেন এই বীরদের। কিন্তু কোনো কোনো পশ্চিমা গণমাধ্যমের বিশ্লেষণের বিপরীতে অনেকেই বলছেন, জীবন্ত কাসেম সুলাইমানিদের চেয়ে মৃত সুলাইমানিরা অনেক বেশি বিপজ্জনক হবেন সাম্রাজ্যবাদী, সন্ত্রাসী ও তাগুতি গোষ্ঠীগুলোর জন্য, এবং এ ধরনের আরো অনেক বীরের আবির্ভাব ঘটবে ইরান ও পশ্চিম এশিয়া অঞ্চলে। মধ্য এশিয়ার দ্বার আফগানিস্তান থেকে বিতাড়িত হয়েছে মার্কিন ও পশ্চিমা সাম্রাজ্যবাদী সেনাশক্তি। ইয়েমেন, সিরিয়া ও ইরাক থেকেও বিশ্ব সাম্রাজ্যবাদ এবং তাদের অনুচর শক্তিগুলো ক্রমেই বিপর্যস্ত হচ্ছে ও শিগগিরই এইসব অঞ্চল থেকে নির্মূল
ফলাফল হবে ইহুদিবাদীদের দোসর মার্কিন শক্তিসহ সব সাম্রাজ্যবাদী শক্তি সোলাইমানের সাফল্যে অনুপ্রাণিত প্রতিরোধ শক্তির অগ্রযাত্রার কারণে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ব্রিগেডের সাবেক কমান্ডার শহীদ কাসেম সোলাইমানি সাম্রাজ্যবাদী ও তাগুতি শক্তিগুলোর ইঙ্গিতে ইরানের উপর ইরাকের চাপিয়ে দেয়া 8 বছরের যুদ্ধের সময় সাহসী ও শাহাদত পিয়াসী দক্ষ কমান্ডার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তার একনিষ্ঠতা, ধার্মিকতা, উদারতা, সাহসিকতা, বিনয়, নম্রতা ও অন্য অনেক মহান গুণ সহযোদ্ধা এবং অনুগত সেনাদের গভীরভাবে আকৃষ্ট করেছিল তাঁর প্রতি। তাই তিনি যদি বলতেন তাহলে তার জন্য জীবন দিতে প্রস্তুত থাকত তার সহযোদ্ধা বা অনুগত যোদ্ধারা। কিন্তু যে কথা মনে রাখা বেশি জরুরি তা হল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ব্রিগেডের সাবেক কমান্ডার শহীদ কাসেম সোলাইমানি হলেন খাঁটি ইসলামী আদর্শেরই ফসল। তার সাফল্যগুলোর রহস্য হল এই আদর্শ। তিনি ছিলেন ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ও বর্তমানে এই বিপ্লবের কাণ্ডারি আয়াতুল্লাহিল আজমা খামেনির একান্ত অনুরাগী ও একনিষ্ঠ অনুসারী। আর এই দুই মহান নেতাও হচ্ছেন ইসলামের ঐতিহ্যবাহী সংগ্রামী ধারারই অনুসারী। অন্য কথায় তারা হচ্ছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের আদর্শের খাঁটি অনুসারী।
আসলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ব্রিগেডের সাবেক কমান্ডার শহীদ কাসেম সোলাইমানি মহান আল্লাহর উপর তাওয়াক্কুল বা একনিষ্ঠ নির্ভরতার পাঠ নিয়েছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইতের আদর্শের খাঁটি অনুসারী হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী বিপ্লবী আলেমদের কাছ থেকেই। এই ধারার আলেমরাই তথা খোমেনি ও খামেনির মতো ব্যক্তিত্বরাই হচ্ছেন বর্তমান যুগে হজরত ইমাম হোসেনের রেখে পবিত্র প্রতিরোধ ও শাহাদাতের সংস্কৃতির সংরক্ষক এবং এই সংস্কৃতির অনন্য বিকাশকারী। ফলে সোলাইমানিরা যুদ্ধ ও ষড়যন্ত্রে কখনো বিচলিত হন না। কুরআনের এই বক্তব্যে তাদের গভীর আস্থা ছিল যে তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। অন্যদিকে দায়েশ সহ ধর্মান্ধ ও তাগুতি শক্তিগুলো হোসাইনি আদর্শে উজ্জীবিত গণবাহিনীর জিহাদের জোয়ারে পশ্চিম এশিয়ার ইতিহাসের আস্থা কুড়ে ঠাঁই নিচ্ছে।
সোলাইমানিদের মতো কৌশলী ও খোদাভীরু সমর নেতার আবির্ভাব না ঘটলে আজ ওয়াহাবি তাকফিরিবাদ বা ধর্মান্ধতা আশ্রিত বিকৃত ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়া পশ্চিমা মদতপুষ্ট সন্ত্রাসী ও প্রতারিত হওয়া সরলমনা যুবকরা ইসলামের প্রকৃত চেহারাকে পুরোপুরি আড়াল করে ফেলত মুসলিম বিশ্ব থেকে। মুসলিম দেশগুলোতে বটেই, এমনকি পাশ্চাত্যেও তাকফিরি সন্ত্রাসের বিস্তার ঘটত। ফলে পাশ্চাত্যের অমুসলিম শিক্ষিত সমাজে ইসলামের প্রতি যে আকর্ষণ দিনকে দিন বাড়ছিল তা ব্যাপক মাত্রায় বাধাগ্রস্ত হতো। অন্যদিকে ইহুদিবাদ, সাম্রাজ্যবাদ ও নব্য উপনিবেশবাদ বিশ্বব্যাপী আরো ভয়ানক ও বিস্তৃত হয়ে উঠত। কাসেম সোলাইমানির মতো বিচক্ষণ ও দূরদর্শী সমর নেতারা শাহাদতের সংস্কৃতি, ইসলামী ঐক্য ও কূটনৈতিক প্রজ্ঞাকে কাজে লাগিয়ে কেবল সিরিয়া ও ইরাককেই মুক্ত করেননি, একই সঙ্গে লেবাননে এবং গাজায় ইহুদিবাদী ইসরায়েলের মতো দানবীয় শক্তিকেও বারবার পরাজয়ের স্বাদ গ্রহণে বাধ্য করেছে। সোলাইমানির কূটনৈতিক প্রজ্ঞার কারণে রাশিয়া ও চীনের মতো শক্তিগুলো প্রতিরোধ সংগ্রামের সহযোগী হয়েছে খুব কঠিন প্রয়োজনের সময়ে।
লেবাননের শহীদ মুগনিয়া, হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং ইরাকের আবু মাহদি আল মুহান্দিসের মতো নেতারা মুসলিম বিশ্বে খাঁটি জিহাদি আদর্শের ধারাকে বেগবান করতে সক্ষম হয়েছেন। আর এসবেরই মূল কৃতিত্বের অধিকারী হল মরহুম ইমাম খোমেনির নেতৃত্বে সূচিত ইরানের ইসলামী বিপ্লব এবং এর বর্তমান দক্ষ কাণ্ডারী আয়াতুল্লাহিল উজমা খামেনির নেতৃত্বে একই বিপ্লবের অব্যাহত জয়যাত্রা। তারা। অন্য কথায়, সোলাইমানির মতো ব্যক্তিত্বরা হলেন আশুরার সংস্কৃতির ফসল, আর এজন্যই তারা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাদের সাফল্যের রহস্যগুলো জানতে হলে জানতে হবে প্রকৃত মুহাম্মদী ইসলামকে, এবং জানতে হবে ইসলামের প্রকৃত ইতিহাস ও এর মহানায়কদের আদর্শের গভীরতাকে। মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া সন্ত্রাস বিরোধী বহুজাতিক জিহাদের কিংবদন্তি তুল্য সফল ইরানি সমরবিদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি ও রণকৌশলী হিসেবে আন্তর্জাতিক খ্যাতি এবং ব্যাপক জনপ্রিয়তার অধিকারী হওয়া সত্ত্বেও অত্যন্ত বিনয়ী ও নম্র ছিলেন।
শহীদ হওয়ার জন্য সবসময় প্রস্তুত ও ব্যাকুল এই সেনাপতি শাহাদতের অনেক আগেই ওয়াসিয়াতনামা লিখে রেখেছিলেন। ওয়াসিয়াতনামার একাংশে অসাধারণ খোদাভীরু এই সেনাপতি লিখেছিলেন, তাঁকে যেন 8 বছরের প্রতিরোধ যুদ্ধের সময় শহীদ হওয়া তার সহযোদ্ধাদের কবরের পাশেই দাফন করা হয়, এবং তার কবরকেও ওইসব শহীদ সহযোদ্ধাদের কবরের মতোই যেন সাধারণ রাখা হয়, আর তার কবরের বড় কোনো বিশেষণ না লিখে শুধু যেন লেখা হয় শহীদ কাসেম সোলাইমানি। শহীদ কাসেম সোলাইমানি প্রায় বলতেন, আমাকে সেনাপতি বলবেন না, আমি সাধারণ সৈনিক মাত্র। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হবেন? জবাবে তিনি বলেছিলেন, আমি শাহাদতের প্রার্থী।
بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون. خب این نشان میده شهادت یافتن به دست آوردن باختن و از دست دادن نیست.
আল্লাহর পথে নিহতদের মৃত মনে করো না, তারা আসলে জীবিত, নিজেদের রবের কাছ থেকে তারা জীবিকা লাভ করছে। তো এটা প্রমাণ করছে শাহাদাত হলো প্রাপ্তির বিষয়, অর্জনের বিষয়, পরাজয় কিংবা হারানোর কোনো বিষয় নয়।
শহীদ সোলাইমানি ইরানের উপর মার্কিন উস্কানিতে চাপিয়ে দেয়া ইরাকের 8 বছরের যুদ্ধের সময় শহীদ হওয়া তার সহযোদ্ধাদের কথা স্মরণ করে প্রায়ই অশ্রুসজল হতেন এবং তাদের সঙ্গে শহীদ হতে পারেননি বলে গভীর দুঃখ প্রকাশ করতেন। তিনি নিজে ও ওই শহীদ যোদ্ধারা ছিলেন সারাল্লাহ বা আল্লাহর কুরবানি নামক একটি বিশেষ ইউনিট বা গ্রুপের সদস্য। এই গ্রুপের সদস্য হিসেবেই সোলাইমানি বেশ কয়েকটি অভিযানে সফল কমান্ডার হিসেবে খ্যাতি অর্জন করেন এবং পরবর্তীকালে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুৎস ব্রিগেডের কমান্ডার হওয়ার গৌরব অর্জন করেন। ইহুদিবাদী ইসরায়েলের হাত থেকে মুসলমানদের প্রথম কিবলা তথা আলাক্সা মসজিদ সহ পবিত্র শহর বাইতুল মুকদ্দাসকে মুক্ত করা কুৎস ব্রিগেডের অন্যতম প্রধান লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা সোলাইমানির শাহাদাতের কিছুকাল আগে তার সঙ্গে এক সাক্ষাতে শাহাদাতের জন্য এই মহান কমান্ডারের ব্যাকুল আকাঙ্ক্ষার কারণে দোয়া করে বলেছিলেন, মহান আল্লাহ আপনাকে শহীদ হিসেবে কবুল করবেন। মহান আল্লাহ এই দোয়া কবুল করেছেন।
শহীদ কাসেম সোলাইমানি কেবল ইরানের গৌরব নন, তিনি গোটা বিশ্ব মানবতার ও বিশেষভাবে মুসলিম উম্মার গৌরব। সংকীর্ণ জাতিগত স্বার্থের চিন্তা তার চিন্তা চেতনায় গুরুত্ব পায়নি, বরং মুসলিম উম্মার গৌরব ও স্বার্থ এবং বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিমদের সহায়তা দেয়াকে তিনি তার দায়িত্ব বলে মনে করতেন। আর এজন্যই মুসলমানদের প্রথম কেবলা তথা আল আকসা মসজিদ সহ পবিত্র শহর বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার লক্ষ্যে গঠিত কুদস ব্রিগেডের প্রধান হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। লেবাননের কিংবদন্তিতুল্য ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সোলাইমানির শাহাদতে গভীর শোক প্রকাশ করে বলেছিলেন, মহান আল্লাহ যদি বলতেন তোমার আয়ু থেকে বয়স কেটে নেয়ার শর্তে সোলাইমানির আয়ু বাড়ানোর প্রার্থনা কবুল করব, তাহলে আমি তাই করতাম। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সোলাইমানির।
ফিলিস্তিনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদের অনেক সাফল্যের ও নেপথ্যের অন্যতম রূপকার ছিলেন সোলাইমানি। তাই হামাসের প্রধান ইসমাইল হানিয়া সোলাইমানিকে পবিত্র কুদসের শহীদ বলে শ্রদ্ধা জানিয়েছেন। সোলাইমানি নিজে ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র বিষয়ক প্রশিক্ষণের তদারকি করতেন তেহরানে। মহান আল্লাহর দরবারে শহীদ সোলাইমানির অমর আত্মার যথাযোগ্য সম্মানের প্রার্থনা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ আলোচনা।
সবাইকে আবারও জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।
কার্ভেই قدس از پایان مسیر ما آخر می آید حضرت دلدار بشنو جهان پیغام این خون را سرهای من باشد فدای یار سرهای من باشد فدای یار
জেনারেল কাসেম সুলাইমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতাবন্ধুরা, 3 জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, কক্সবাজারে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের বিচারিক অনুসন্ধান চেয়ে রিট। দৈনিক প্রথম আলো, জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় আসবে, ওবায়দুল কাদের। দৈনিক কালের কণ্ঠ, রাশিয়া আক্রমণ করলে যুক্তরাষ্ট্র জবাব দেবে, ইউক্রেন প্রেসিডেন্টকে বাইডেন। দৈনিক ইত্তেফাক, ওমিক্রন সংশ্লিষ্ট কারণে 4,000 ফ্লাইট বাতিল। দৈনিক মানব জমিন, রাতের ভোটে ক্ষমতায় আসা সরকারের দায়বদ্ধতা নেই বলেছেন নজরুল। দৈনিক যুগান্তর, ভারতের শিরোনাম, শুভেন্দুর সুপ্রিম স্বস্তি, শীর্ষ আদালতে ফের খারিজ হল রাজ্যের করা গ্রেফতারির আবেদন। দৈনিক আনন্দবাজার পত্রিকা, মুসলিম মহিলাদের হেনস্থা এবং অপমান করার জন্যই সুলি ডিলের পর এবার বুল্লিবাই অ্যাপ। দৈনিক পূবের কলম, দুয়ারে সরকারের ব্যাপক সাফল্য, জাতীয় স্তরে পুরস্কৃত মমতার স্বপ্নের প্রকল্প। দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতাবন্ধুরা, এবারে বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক প্রথম আলোর খবরে লেখা হয়েছে, কক্সবাজারে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের বিচারিক অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সংশ্লিষ্ট শাখায় রিটটি করার পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার তা দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবদুল্লাহ আল হারুন ভুঁইয়া আবেদনকারী হয়ে রিটটি করেন। আবদুল্লাহ আল হারুন ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করছে, তবে বিভিন্ন সংস্থা ঘটনা নিয়ে যে বক্তব্য দিয়েছে তাতে গড় মিল রয়েছে, তাই প্রকৃত কারণ উদ্ঘাটনে বিচারিক অনুসন্ধান চেয়ে রিটটি করা হয়। চলতি সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে। রিটের প্রার্থনায় দেখা যায়, ওই ঘটনা কক্সবাজারের দায়রা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে বিচারিক অনুসন্ধান করে 30 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপিকে কথামালার ফেনাইত তরঙ্গ না তুলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদের বলেছেন, জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় আসবে। আজ সোমবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জনগণ কি চায় কি চায় না তার মানদণ্ড হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক। কাদের বলেন, নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনো চোরাগুলি খোঁজা গণতন্ত্রের সংবিধান সম্মত নয়। এসব অপতৎপরতা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান করছে। তিনি আরো বলেন, বিএনপি মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতা বিরোধী অপশক্তি নিয়েই তাদের রাজনীতি।
দৈনিক ইত্তেফাকের খবর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় জেলেনস্কিকে আশ্বাস দিয়ে বাইডেন বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সুনির্দিষ্টভাবে জবাব দেবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ANI। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ফোন আলাপে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেছেন বাইডেন। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, নেতারা কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। সামনের সপ্তাহে দ্বিপক্ষীয় কৌশলগত স্থিতিশীলতা নিয়ে সংলাপ হবে। আগামী 9-10 জানুয়ারি জেনিভায় তিনটি উচ্চ পর্যায়ের মার্কিন ও রুশ আলোচনার প্রথমটি অনুষ্ঠিত হবে।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতায় আসা সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা নেই। সোমবার বেলা 11:30 দিকে কক্সবাজার শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 15 মিনিটের সমাবেশে তিনি একথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া চিকিৎসা করাতে বিদেশে যেতে চেয়েছিলেন, সেখানে সরকারে বাধা। কোটি মানুষের মায়ের চিকিৎসা করাতে যারা বাধা দেয় তাদের প্রতি মানুষের ঘৃণা হয়। তিনি বলেন, চিকিৎসার জন্য অবিলম্বে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর সুযোগ করে দেওয়া হোক, এটি তার মৌলিক অধিকার, মানবিক অধিকার। বেগম খালেদা জিয়া 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, 2 বার বিরোধী দলীয় নেত্রী ছিলেন। তাকে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হল।
দৈনিক মানবজমিন এক খবরে জানিয়েছে, ওমিক্রন সংশ্লিষ্ট কারণে বছরের শুরুতেই কমপক্ষে 4,000 ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট আওয়ার ডট কম এর তথ্য মতে, রোববার গ্রিনিচ মান সময় রাত 8টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রগামী 2,400 ফ্লাইট ছিল। যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর ফলে আজ সোমবার থেকেই বিপুল পরিমাণ কোম্পানি তাদের কর্মীদের অফিসে যাওয়া অনুৎসাহিত করেছে, তাদেরকে বাসায় বসে কাজ করতে বলেছে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে, যুক্তরাষ্ট্রে শনিবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে 3,46,869 জন। এদিন মারা গেছেন 277 জন। সব মিলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,28,562। এ অবস্থায় ভালো আর্থিক প্রণোদনা প্রস্তাব করা হলেও ছুটির সময়টাতে ওভারটাইম কাজ করতে অস্বীকৃতি জানায় এয়ারলাইন্সগুলোর কেবিন ক্রু, পাইলট ও সাপোর্টিং স্টাফরা।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে আগের রায় বহাল রইল সুপ্রিম কোর্টে। তার গ্রেফতারি নিয়ে রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার। গত বছর 13 ডিসেম্বর শুভেন্দুকে নিয়ে দেওয়ার রায়ে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশেই বহাল রেখেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের শীর্ষ আদালতে আবেদন করে রাজ্য। সোমবার বিচারপতি DY চন্দ্রচূড় এবং AS বোপান্নার ডিভিশন বেঞ্চে রাজ্যের সেই আবেদন খারিজ করে দিয়েছে। শুভেন্দুর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
দৈনিক পূবের কলমের খবর, সুল্লি ডিলসের পর এবার বুল্লি ভাই, ফের মুসলিম মহিলাদের অনলাইন নিলামে তুলছে এই অ্যাপ। এর আগে সুল্লি ডিলস নামের এই একই ধরনের অ্যাপ ব্লক করা হয়েছিল। দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযোগকারী এক মহিলা সাংবাদিক জানিয়েছেন, মুসলিম মহিলাদের হেনস্থা এবং অপমান করার জন্যই এই অ্যাপকে ব্যবহার করা হচ্ছে। টুইটারে এই অ্যাপ নিয়ে ইতোমধ্যে সমালোচনার ঝড় উঠেছে। তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার গভীর রাতে একটি টুইট বার্তায় জানিয়েছেন যে বুল্লি ভাই অ্যাপটিকে ইতোমধ্যে ব্লক করা হয়েছে। মুম্বাই পুলিশ ওই অ্যাপে থাকা আপত্তিকর বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। সাংবাদিক ইসমত আরার দায়ের করা অভিযোগ নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।
দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, আবারও জাতীয় স্তরে স্বীকৃতি পেল বাংলার আরেক প্রকল্প, কেন্দ্রের পুরস্কার ঘরে আনল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দুয়ারে সরকার কর্মসূচি। ভারত সরকারের অ্যাডওয়ার্ড অফ এক্সেলেন্স প্রাপ্তির খবর জানিয়ে টুইট করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। জনগণের জন্য যথাযথ পরিষেবা প্রদানেই পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে ওই টুইটে। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়ার 19তম প্রজেক্টে ই গভর্নেন্সের জন্য পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্প জিতে নিয়েছে পুরস্কার। এর আগেও রাজ্য সরকারের একাধিক প্রকল্প কেন্দ্রের পুরস্কার পেয়েছে। বিভিন্ন বিভাগে একাধিকবার রাজ্যের ঝুলিতে এসেছে স্কচ অ্যাওয়ার্ড। আর এবার সাম্প্রতিকতম সরকারি প্রকল্প খুব কম সময়ে অভূতপূর্ব সাফল্যের জন্য কেন্দ্রের নজর কাড়ল। অ্যাডওয়ার্ড অব এক্সেলেন্স দেওয়া হল পশ্চিমবঙ্গ সরকারকে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার কাসেম সুলাইমানের স্মরণে ইরাক জুড়ে পদযাত্রা অনুষ্ঠিত। বাগদাদে ভাষণ দিলেন জয়নাব সুলাইমানি। জেনারেল কাসেম সুলাইমানি সামরিক বাহিনী ও কূটনীতির মধ্যে চমৎকার সমন্বয় সাধন করেছিলেন কুদস ফোর্সের নতুন কমান্ডারের মন্তব্য। বাংলাদেশের সুগন্ধা নদীতে এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, এখনও নিখোঁজ ব্যক্তিদের বাড়িতে শোকের আহাজারি। এবং ভারতের পশ্চিমবঙ্গে সরকারের গাফিলতির কারণে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা বাড়ছে বলে বিজেপি যে অভিযোগ করেছে তা নাকচ করল তৃণমূল। এবারে সবশেষে পাওয়া একটি খবর, সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটিতে যখন রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে এবং দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদ ও সমাবেশ হচ্ছে, তখন তিনি পদত্যাগের ঘোষণা দিলেন। এর আগে সুদানের জান্তা সরকার তাঁকে বন্দী করেছিল এবং বন্দিদশা থেকে মুক্তি দিয়ে ক্ষমতায় পুনর্বহালের দু মাসের মাথায় তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দিলেন। রোববার শেষ বেলায় টেলিভিশনে দেয়া ভাষণের মাধ্যমে হামদুক পদত্যাগের ঘোষণা দেন। এর সময় তিনি বলেন, দেশকে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হলে জাতীয় সংসদ এবং রোডম্যাপ তৈরির জন্য গোলটেবিল বৈঠকের প্রয়োজন রয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։